الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله مدني চ্যানেলের দর্শক বিন্দু দরুদ শরীফ পাঠ করার অগণিত ফজিলত এবং বরকত রয়েছে। রাসুল করিম রাউফুর রহিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করে আল্লাহ তাআলা তার উপর দশটি রহমত নাজিল করেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছি আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু সালামের ইলম অনুষ্ঠানে। আর এই অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আমরা একজন নবী এবং তার ইলম সম্পর্কে আলোচনা করে থাকি। আজ আলহামদুলিল্লাহ আমরা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম এবং তার ইলম সম্পর্কে আমরা আলোচনা করব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের পুত্র ছিলেন। তিনি তার বাবার প্রতিনিধি হয়েছিলেন এবং আল্লাহ তাআলা তাকে ইলম এবং নবুয়ত দ্বারা ধন্য করেছিলেন এবং মহান একটা বড় রাজত্ব দান করেছিলেন। আর তিনি চল্লিশ বছর পর্যন্ত সিংহাসনে আরোহণ করেছিলেন। জিন, মানুষ, শয়তান, পাখি ইত্যাদি সবার উপরে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের রাজত্ব ছিল এবং সবার ভাষা তিনি জানতেন। আল্লাহ তাআলা সমস্ত জিন, মানুষ, পশু, পাখি সবার ভাষার এলেম আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু সালামকে দান করেছিলেন। আর তার যুগে বিভিন্ন ধরনের অদ্ভুত বস্তুগুলোর তৈরি হয়ে গেছিল। আর এ সম্পর্কে কোরআনে মজিদের মধ্যে অনেক আলোচনা রয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামের আলোচনা কোরআনে কারিমের কয়েকটি সুরার মধ্যে বিস্তারিতভাবে আলোচনা রয়েছে, যেমন সুরা আম্বিয়ার 78, 79, 81 এবং 82 নং আয়াতের মধ্যে সুলাইমান আলাইহিস সালাতু সালামের আলোচনা রয়েছে। সুরা নামাল এর 15-44 নং আয়াতে তার আলোচনা রয়েছে এবং সুরা সাবার 12-14 নং আয়াতের মধ্যে তার আলোচনা রয়েছে এবং সুরা সোয়াদ এর 30-40 নং আয়াতের মধ্যে তার আলোচনা রয়েছে। তার নাম হচ্ছে সুলাইমান এবং নসব নামা হচ্ছে সুলাইমান বিন দাউদ বিন ঈসা বিন উওয়াইদ বিন আমির বিন সালমুন বিন নজশুন বিন আমিনাদা বিন ইরাম বিন হসরুন বিন ফারস বিন ইয়াহুদা বিন হযরত ইয়াকুব বিন হযরত ইসহাক বিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম। অর্থাৎ তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের বংশধর ছিলেন। আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে নিজের খাস রহমত দান করেছিলেন, নিজের এলেম দান করেছিলেন, নবুয়ত দ্বারা ধন্য করেছিলেন, হিকমত দান করেছিলেন এবং রাজত্ব দান করেছিলেন এবং হযরত দাউদ আলাইহিস সালাতু সালামের জানাশিন বানিয়েছিলেন। আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়াহাবনা লিদাউদ সুলাইমান, অর্থাৎ আমি দাউদের জন্য সুলাইমানকে দান করলাম। ওয়ারিসা সুলাইমান দাউদ, এবং সুলাইমান দাউদের উত্তরসূরি হন। এই পৃথিবীর মধ্যে মাদিচার দর্শকবৃন্দ চারজন এমন লোক আছে যারা পুরো বিশ্বের মধ্যে রাজত্ব করেছেন। তার মধ্যে দুজন হচ্ছেন মুসলমান এবং দুজন কাফের। দুজন মুসলমানকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম এবং আরেকজনের নাম হচ্ছে যুলকারনাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুজন পুরো বিশ্বে রাজত্ব করেছেন। আর দুজন কাফের বাদশা হচ্ছে একজন বখত নসর আর একজন হচ্ছে নমরুদ। আর একজন লোক আসবে যিনি পুরো বিশ্বে রাজত্ব করবেন, তিনি হচ্ছেন ইমাম মাহদি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি হুজুর আলাইহিস সালাতু সালামের বংশধর হবেন, সৈয়দ হবেন, আলে রাসুল হবেন, একদম শেষ জামানার মধ্যে তিনি আসবেন আর এসে পুরো বিশ্বের মধ্যে রাজত্ব করবেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম রোগী এবং এতিমদের জন্য খুব তাদের প্রতি দয়াপরবশ হতেন, তাদের জন্য খাবারের ব্যবস্থা করতেন। হযরত আবু ইমরান আল জুনি রহমতুল্লাহ তাআলা থেকে বর্ণিত যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম কুষ্ঠ রোগীদের এবং এতিমদেরকে ভালো খাবারের ব্যবস্থা করে দিতেন এবং কিন্তু নিজে জব খেতেন। আর হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম মিসকিনদের সাথে বসে যেতেন, অনেক সময় মিসকিনদের সাথে বসে বলতেন যে মিসকিনের সাথে একজন মিসকিন বসে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে উপমাহীন নিয়ামত দান করেছিলেন। এরপরও তিনি আল্লাহ তাআলাকে ভয় করতেন। হযরত আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালামকে যা কিছু দান করেছিলেন অর্থাৎ এলেম, নবুয়ত, হিকমত এবং বাদশাহাত রাজত্ব, এরপরও আল্লাহ তাআলার ভয়ে কখনো তিনি আসমানের দিকে দৃষ্টি উঠাননি। আল্লাহু আকবার। আচ্ছা, হযরত সুলাইমান আলাইহিস সালাতু সালাম আবার খুব হিকমতপূর্ণ কথা বলতেন, যেমন তিনি তার দু তিনটা আমরা হিকমতপূর্ণ কথা শুনি। তিনি বলেছেন যে আমি জীবনের কঠোরতা এবং নম্রতাকে যখন আমরা যখন পরীক্ষা করলাম তখন দেখলাম যে সামান্য জীবনটাই উত্তম, সামান্য জীবনটাই যথেষ্ট। নম্বর দুই, যদি কথা বলা রূপা হয় তাহলে নিশ্চুপ থাকাটা হচ্ছে সোনা, সোনা স্বরূপ। তিন নম্বর বলছেন যে আমাকে সেই সব কিছু দান করা হয়েছে যা সাধারণ লোকে দান করা হয়েছে এবং যা সাধারণ লোককে দান করা হয় নাই সেটাও আমাকে দান করা হয়েছে। আমাকে যে এলেম দান করা হয়েছে তা সাধারণ লোকদেরকে এলেম দান করা হয়েছে এবং যে এলেম সাধারণ লোকদেরকে দেওয়া হয়নি সেই এলেমটাও আল্লাহ তালা আমাকে দান করেছেন। তো তিনি বললেন যে আমি তিন জিনিসের চেয়ে উত্তম কোনো জিনিস পাইনি। এক নম্বর হচ্ছে যে রাগ এবং সন্তুষ্টি উভয় অবস্থায় নম্রতা প্রকাশ করা। নম্বর দুই, দারিদ্রতা এবং সম্পদশীলতা উভয় অবস্থায় মধ্যম পন্থা অবলম্বন করা। নম্বর তিন, গোপন এবং প্রকাশ্য সর্বাবস্থায় আল্লাহ তালাকে ভয় করা। তোমাদেরই যে দর্শক বিন্দু, আমরাও যেন গোপনেও এবং প্রকাশ্যে যেন আল্লাহ তালাকে ভয় করি এবং গুনাহ থেকে যেন আমরা বাঁচি। তিনি আলাইহিস সালাম নিজের সন্তানকে দীক্ষা দিয়েছেন, তরবিয়ত করেছেন আর বিভিন্ন ক্ষেত্রে তিনি নসিহত করেছেন। সুতরাং তিনি আলাইহিস সালাম নিজের একজন ছেলেকে বলেছেন যে যে ছেলেকে যে নসিহত করেছিলেন তা হচ্ছে, হে আমার বৎস, হে আমার সন্তান, তোমার জন্য আল্লাহকে ভয় করাটা হচ্ছে আবশ্যক। তুমি কোনো কাজকে ততক্ষণ পর্যন্ত শেষ করবে না যতক্ষণ পর্যন্ত তোমাকে কোনো পরামর্শদাতা পরামর্শ না দেয়। নাম্বার দুই, হে আমার সন্তান, নিজের স্ত্রীর যদি কোনো মন্দ কিছু দেখো তো তার প্রতি সহজে তুমি অপবাদ দিও না, ধৈর্য ধারণ করো। নাম্বার তিন, হে আমার সন্তান, সিংহ এবং বিষাক্ত সাপের পিছনে তুমি হাঁটিও কিন্তু কোনো নারীর পিছনে তুমি চলো না। নাম্বার চার, হে আমার ছেলে, তুমি দারিদ্র অবস্থায় গুনাহকে অধিক মন্দ মনে করো আর হেদায়েতের পরে পদভ্রষ্টতাকে অধিক মন্দ মনে করো। তারপর আবার বলেন পঞ্চম নম্বর, যে হে আমার সন্তান, তুমি অধিক রাগ প্রদর্শন করা থেকে বাঁচতে থাকো, কেননা অধিক রাগ মানুষের বুদ্ধিমত্তাকে লোপ করে দেয়। প্রিয় ইসলামী ভাইয়েরা, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতুসসালামকে অনেক জ্ঞানও দান করেছিলেন। তিনি আলাইহিস সালাতুসসালাম আল্লাহ তাআলার দিকে বারবার রুজু করতেন আর বিভিন্ন সময় আল্লাহ তাআলার গুণকীর্তন করতেন, তাসবিহ পাঠ করতে থাকতেন, তাসবিহর মধ্যে মগ্ন থাকতেন। সুতরাং আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি দাউদের জন্য সুলাইমানকে দান করলাম, সে কতই না উত্তম বান্দা ছিল, তিনি কতই না আল্লাহ তাআলার দিকে তিনি প্রত্যাবর্তন করতেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালাতুসসালামকে যেমন নবুয়ত দান করেছিলেন তেমন এলেম এবং হিকমতও দান করেছিলেন। রাতের সময় কিছু লোকের ছাগল একজন ব্যক্তির ক্ষেতের মধ্যে চলে গেল, সেই ছাগলগুলোর সাথে রাখালও ছিল না, আর ছাগলগুলো কী করলো, ক্ষেতগুলো খেয়ে ফেললো। এই মুকদ্দমা দাউদ আলাইহিস সালাতুসসালামের সামনে পেশ করা হলো। তিনি আলাইহিস সালাতুসসালাম বললেন যে আচ্ছা, যার ক্ষেত খাওয়া হয়েছে, ফসলগুলো খাওয়া হয়েছে, সেটার মূল্য কত? তো লোকেরা বললো এতটুকু। আর যতগুলো ছাগল খেয়েছে তার মূল্য কতটুকু? বললো এতটুকু। তখন হয়তো দাউদ আলাইহিস সালাম দেখলেন যে ক্ষেতের মূল্য এবং ছাগলের মূল্য বরাবর। তিনি ফয়সালা এটা করলেন যে যার ক্ষেত ভক্ষণ করা হয়েছিল, ফসল খেয়ে ফেলা হয়েছিল, তাকে ওই ছাগলগুলো তিনি দিয়ে দিলেন। কিন্তু সুলাইমান আলাইহিস সালাতুসসালামের কাছে যখন এই মুকদ্দমা গেল তো আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতুসসালামকে ওহি করে দিলেন আর ফয়সালা শিখিয়ে দিলেন। তিনি বাবাকে বললেন যে বাবা, এর চেয়ে উত্তম ফয়সালা হতে পারে। সুবহানাল্লাহ, আচ্ছা এর চেয়ে উত্তম ফয়সালা কী হতে পারে? তখন সুলাইমান আলাইহিস সালাতুসসালামের বয়স মাত্র 11 বছর ছিল। আচ্ছা বলো বাবা, এর চেয়ে উত্তম ফয়সালা কী হতে পারে? তো সুলাইমান আলাইহিস সালাতুসসালাম বললেন, বাবা, যার ফসল ভক্ষণ করা হয়েছে আর যে ছাগলের মালিক রয়েছে, ওই মালিক কী করবে, যার ফসল ক্ষেত খাওয়া হয়েছে সেই ফসলের মধ্যে সে কাজ করবে ফসল খেতে গিয়ে, আর যতদিন পর্যন্ত ফসল উদ্গত না হয় যেমন অবস্থায় ছিল ততদিন পর্যন্ত ওই কাজ করতে থাকবে। আর ক্ষেতের মালিক কী করবে, ওই ছাগলের মালিকের ছাগলের যে দুধ রয়েছে দুধ দ্বারা সে উপকার অর্জন করতে থাকবে। যখন ক্ষেত নিজের অবস্থার আগের যে অবস্থায় ছিল সেই অবস্থায় যখন চলে আসবে তখন ওই ছাগলের মালিককে ছাগল দিয়ে দেওয়া হবে এবং ক্ষেতের মালিককে ক্ষেত হস্তান্তর করে দেওয়া হবে। এই কথাটা যখন শুনলেন দাউদ আলাইহিস সালাম খুবই খুশি হলেন আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়া দাউদা ওয়া সুলাইমানা ইয়াহকুমানি فی الحرث اذ نفشت فیہ غنم القوم وکنا لحکمہم شاہدین ففہمناہا سلیمان وکلن آتینا حکما وعلما۔ سبحان اللہ۔ দেখেন এই আয়তে কারিমার মধ্যে আল্লাহ তাআলা এই ঘটনাটাকে উল্লেখ করেছেন। চিন্তা করে দেখুন মাদ্রাসার দর্শকবৃন্দ, মাত্র 11 বছর বয়স সুলাইমান আলাইহিসসালাম, আর আল্লাহ তাআলা তাকে কেমন ইলম দান করেছিলেন, ফয়সালা করছেন, বিচার করছেন, তাও আবার কি বাবার সামনে, বাবা একটা ফয়সালা করেছেন, সন্তান একটা ফয়সালা করে। আচ্ছা, অনেকে প্রশ্ন থাকতে পারে, তাহলে দাউদ আলাইহিসসালামের কি ফয়সালা ঠিক ছিল? না, দাউদ ইসলামের ফয়সালাটাও ঠিক ছিল আর এটাও ঠিক ছিল, এটাও একটা ইস্তিহাদ, এটাও ইস্তিহাদ। যেমন ইমাম শাফেঈ, ইমাম হাম্বাল, তারপর হানাফি মাজহাবের মধ্যে, হানাফি শাফির মধ্যে ইখতলাফ হয়, তো শাফি মাজহাবও হকের মধ্যে আছেন, হানাফি মাজহাবও কি হকের মধ্যে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, দুজন নারী ছিল যাদের সাথে তার সন্তানও ছিল। একটা বাঘ একটা নেকড়ে আসলো, নেকড়ে এসে দুজন নারীর যে দুটো বাচ্চা ছিল একটা বাচ্চাকে ওই নেকড়ে খেয়ে ফেললো। তো দুজন ওই দুই নারীর মধ্যে ঝগড়া শুরু হয়ে গেল, একজন বলছে যে এটা আমার সন্তান, আর একজন বলছে এটা আমার সন্তান। তো এই ফয়সালাটা হযরত দাউদ আলাইহিসসালামের দরবারে পেশ করা হলো। তো দাউদ আলাইহিসসালাম দেখলেন যে বাচ্চা একটা, আর যে দুজন নারীর মধ্যে ঝগড়া হচ্ছে, তো একজন নারীর বয়স বেশি ছিল আর একজন নারীর বয়স কম। তো দাউদ আলাইহিসসালাম এটা ফয়সালা করলেন যে নারীর বয়স বেশি ছিল তাকে সন্তান বলেন, যে একে দিয়ে দাও। তিনি এজন্য দিয়েছিলেন যে বয়স যার বেশি সে বাচ্চার একটু বেশি খেয়াল রাখবে, তিনি দিয়ে দিলেন। কিন্তু যখন হযরত সুলাইমান আলাইহিসসালামের কাছে এই মুকদ্দমাটা গেল, তিনি দুজন নারীকে ডাকলেন, ওই দুইজন নারী আসলো, তো বলে বাচ্চাটা দাও। বাচ্চাকে বললেন, বাচ্চাটা সামনে রেখে তিনি বললেন যে হুকুম দিলেন যে বাচ্চাকে দু টুকরা করে দেওয়া হয়, বাচ্চাটাকে দু টুকরা করে দেওয়া হোক, আর প্রত্যেকটা টুকরা দুজন নারীকে দিয়ে দেওয়া হোক। তো যে নারীর বয়স কম ছিল সে বললো, হুজুর এই কাজটা করবেন না, আমার এই সন্তানকে ওই নারীকে দিয়ে দেন। তো আসলে যে প্রকৃত মা ছিল, যার বয়স ছোট কম ছিল, সে প্রকৃত তার মা ছিল। তো মা কোনোদিন চায় না যে তার সন্তানকে দু টুকরো করে দেওয়া হোক। তো সুলাইমান আলাইহিসসালাম বললেন যে এই বাচ্চাটাকে ওই যার বয়স কম আছে নারী তাকে দিয়ে দেওয়া হোক। সুবহানাল্লাহ। তোমাদের চ্যানেলের দর্শকবৃন্দ, দেখুন এই অল্প বয়সে হযরত সুলাইমান আলাইহিসসালামকে আল্লাহ তাআলা কেমন ইলম, কেমন হিকমত দান করেছিলেন। হযরত দাউদ আলাইহিসসালামের ওফাতের পরে হযরত সুলাইমান আলাইহিসসালাম তার জানাশীন হন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, ওয়ারিসা সুলাইমানু দাউদা, সুলাইমান দাউদ আলাইহিসসালামের প্রতিনিধি হলেন। ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান সুম্মা আনাব। আবার আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষাও করেছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ওয়ালাকাদ ফাতান্না সুলাইমানা, আমি সুলাইমানকে পরীক্ষা করেছি, ও আলকাইনা আলা কুরসিয়্যিহি জাসাদান, এবং তার সিংহাসনে আমি একটা মৃতদেহ রেখে দিলাম। সুম্মা আনাব, তারপর তিনি প্রত্যাবর্তন করলেন, তিনি আল্লাহ তাআলার দরবারে ক্ষমা চাইলেন, রুজু করলেন। আল্লামা আবু হাইয়ান মুহাম্মদ বিন ইউসুফ আন্দালুসি রাহমাতুল্লাহি তাআলা ইরশাদ করেন যে এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এই বর্ণনা করেন নিজে, যে পরীক্ষার মধ্যে হযরত সুলাইমান আলাইহিসসালামকে পরীক্ষা করা হয়েছিল সেটা কি ছিল। কিন্তু মুফাসসিরিনগণ এ ব্যাপারে বর্ণনা করেছেন যে হযরত সুলাইমান আলাইহিসসালামের 90 জন স্ত্রী ছিল। তো তিনি বলেছিলেন যে আমি আজ রাতে আমি আমার স্ত্রীদের কাছে যাব, আর প্রত্যেকের ছেলে সন্তান হবে, আর তারা সবাই বীর পুরুষ হবে, তারা বড় যোদ্ধা হবে। কিন্তু তিনি ইনশা আল্লাহ শব্দটা বলেননি। তো প্রত্যেকে গর্ভ ধারণ করলো, আর যে সন্তান হলো কিন্তু সব সন্তান কি মৃত জন্মগ্রহণ করলো। আচ্ছা, অনেকের এটাও প্রশ্ন হতে পারে যে এক রাতের মধ্যে এতগুলো স্ত্রীর কাছে যাওয়া সম্ভব কিভাবে? হ্যাঁ, এটা মুজিজা, এটা কারামতের মাধ্যমে হতে পারে। কিভাবে? যেভাবে মেরাজের রজনীতে হুজুর সাল্লাল্লাহু তাআলা আলী ওয়াসাল্লাম যে মেরাজে গিয়েছিলেন, আর মেরাজে যাওয়ার পরে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, আবার তারপর লাম আকাশ, সিদ্ধাতুল মুনতাহা, আল্লাহ তাআলা দিদার করে আবার যখন আসতেন, তো বাড়ির যেটা ওই কুণ্ডলি ছিল, বাড়ির দরজার যেটা ছিটকিনি যেটা ছিল, সেটা তখনও নড়ছিল, কুণ্ডলি নড়ছিল। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, এটা কীভাবে সম্ভব হয়েছে? আল্লাহ তাআলা সেই সময়টাকে ব্যাপক করে দিয়েছেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য। তো তদ্রূপ সুলাইমান আলাইহিসসালামের জন্য সময়টা ব্যাপক করে দেওয়া হয়েছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম আল্লাহ তাআলার কাছে দোয়া চাইলেন, ওয়াহাবলি মুলকান, হে আল্লাহ তুমি আমাকে এমন রাজত্ব দান করো, লা ইয়াম বাগি লি আহাদিম মিন বাদি, আমার পরে এমন রাজত্ব যেন কেউ না পায়। ইন্নাকে আনতাল ওয়াহাব, নিশ্চয় তুমি অনেক বেশি দান করো। তো আল্লাহ তাআলা হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করলেন এবং তাকে এমন রাজত্ব দান করলেন যে আর কাউকে দেওয়া হয়নি। তিনি পশু পাখির ওপর রাজত্ব করেছেন, আরে তিনি জিন্নাতের ওপর রাজত্ব করেছেন, তিনি বাতাসের উপর রাজত্ব করেছেন। আল্লাহ তাআলা বাতাসকে তার আয়ত্তাধীন করে দিয়েছিলেন, তিনি বাতাসকে হুকুম দিতেন, যেখানে বলতেন নিয়ে যাওয়ার জন্য বাতাস সেখানে তাকে নিয়ে যেত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ফাসাখখারনা লাহু রিহা তাজরি বিআমরিহি রুখাআন হাইসু আসাব, অর্থাৎ যেখানে সুলাইমান আলাইহিস সালাম যেতে চাইতেন আল্লাহ তাআলা বললেন যে আমি তার জন্য বাতাসকে কী করে দিলাম, আমি তার আয়ত্তাধীন করে দিলাম, যাতে করে বাতাস তাকে নম্রতার সাথে তিনি যেখানে যেতে চান সেখানে যেন নিয়ে যান। আচ্ছা, তাছাড়া হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগে বিভিন্ন ধরনের নির্মাণ হতো, প্রাসাদ নির্মাণ করা হতো, আর্কিটেকচার ছিল। আর্কিটেকচার বলতে কি, যারা বড় বড় প্রাসাদ নির্মাণ করতে পারত জিনদের মধ্যে থেকে তারা ছিল। আবার অনেকে অনেক দিন কী করতো, সমুদ্র থেকে সমুদ্রে ডুব দিয়ে মনি মুক্তা বের করত। এটা একমাত্র সর্বপ্রথম সমুদ্র থেকে মুক্তা বের করেছেন হযরত সুলাইমান আলাইহিসসালাম। আচ্ছা, তার হুকুম অনুযায়ী বিভিন্ন প্রাসাদ নির্মাণ করা হতো, তারপর বিভিন্ন ছবি বানানো হতো, প্রতীক বানানো হতো। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন যে তিনি কিভাবে সফর করতেন, তার সফরের গতি কেমন ছিল। হযরত সুলাইমান আলাইহিসসালাম বাতাসের মধ্যে আরোহণ করে, যেটা কাঠের উপর চড়ে আর বাতাসে তিনি আরোহণ করে পুরা যেখানে যেতে ইচ্ছা করতেন সেখানে বাতাস তাকে নিয়ে যেত। বলা হচ্ছে যে এক মাস পর্যন্ত একজন দ্রুতগামী ঘোড়া যত দূর যেতে পারত, এক মাস তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত সেখানে যেতে পারতেন। আবার রাতে যখন সফর করতেন, রাত থেকে সকাল পর্যন্ত, তো সেটা একটা ঘোড়ার এক মাসের দূরত্ব পর্যন্ত তিনি যেতে পারতেন। ওয়ালি সুলাইমান আর রিহা উদু বুহা শাহরু ওয়ারাওয়া হুহা শাহরু, অর্থাৎ সকালের তিনার যে গতি ছিল এক মাসের গতির বরাবর ছিল এবং রাতের যেটা গতি ছিল সেটা এক মাসের পথের দূরত্বের বরাবর ছিল। একবার সুলাইমান আলাইহিস সালাম এর একজন সাথী ছিলেন, বন্ধু ছিলেন, পাশে বসেছিলেন। হঠাৎ মালাকুল মউত ইসরাইল আলাইহিস সালাম আসলেন আর বারবার ইসরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের সাথীকে দেখছেন, বারবার দেখছেন। তো ইসরাইল আলাইহিস সালাম একটু চলে গেলেন, তো সাথী বারবার জিজ্ঞেস করছে সুলাইমান আলাইহিস সালামকে যে ইনি কে ছিলেন। তিনি বলেন ইনি ইসরাইল আলাইহিস সালাম ছিলেন, তিনি আমাকে বারবার কেন দেখছেন, মনে হচ্ছিল যে এক্ষুনি তিনি আমার রুহ কবজ করবেন, তিনি আমার প্রাণ বের করে ফেলবেন। তখন ওই সাথী বলল যে সুলাইমান আলাইহিস সালামকে বলল যে হুজুর এক কাজ করেন, আমাকে এক্ষুনি হিন্দের মধ্যে পাঠিয়ে দেন। সুলাইমান আলাইহিস সালাম বাতাসকে হুকুম করলেন, সাথে সাথে বাতাস কী করলো, ওই সাথীকে কোথায় পাঠিয়ে দিল, হিন্দের মধ্যে পাঠিয়ে দিল। তো এদিকে কী হলো, ইসরাইল আলাইহিস সালাম ওই সাথীর রুহ কবজ করে নিলেন। আর ইসরাইল আলাইহিস সালাম সুলাইমান আলাইহিস সালামের কাছে আসতেন, সুলাইমান আলাইহিস সালাম ইসরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন বারবার আমার সাথীকে এভাবে দেখছিলেন। বলা হুজুর আমি তো তার রুহ কবজ করেছি এখন হিন্দের মধ্যে, আমি চিন্তা করছিলাম যে আমাকে হুকুম দেওয়া ছিল যে অমুক ব্যক্তির যাও তুমি রুহ কবজ করে নাও আর সে ব্যক্তি হিন্দের মধ্যে থাকবে, অথচ আমি দেখলাম যে সেই লোকটি আপনার কাছে বসে আছে, তো আমি রুহ কবজ করার জন্য আসছি, দেখি সে আপনার সাথে বসে আছে, যেন আপনি আমি বারবার তার দিকে দেখছিলাম যে তার তো রুহ কবজ হবে হিন্দের মধ্যে, সে এখানে কী করছে, তো আপনি এত দ্রুত তার সাথে তাকে কী করলেন, বাতাসের মাধ্যমে হিন্দে পাঠিয়ে দিলেন আর আমি গিয়ে সেখানে তার রুহ কবজ করে নিলাম। চিন্তা করে দেখুন যে একজন নবীর পাওয়ার কেমন, ক্ষমতা কেমন, আল্লাহ তাআলা কেমন মুজিজা দান করেছিলেন যে একটু বাতাসকে অনুমতি দিলেন, হুকুম দিলেন, বাতাস সাথে সাথে একজন লোকে কোথায় থেকে কোথায় পাঠিয়ে দিল। আর আমাদের সমাজের মধ্যে প্রচলন আছে, বারবার মানুষ কিছু কিছু লোক আছে বলে যে নবী আমাদের মতো, নবী আমাদের মতো হলে আপনি কি বাতাসের মধ্যে উড়িয়ে হিন্দে পাঠাতে পারবেন, ভারতের মধ্যে পাঠাতে পারবেন, অন্য দেশে পাঠাতে পারবেন, এরকম মজিজা দেখাতে পারবেন। আদবের ব্যাপার স্যাপার আছে, আদব করুন, নবীর ব্যাপারে কিছু বলার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করুন, মানে ইমান হারা হয়ে যাবেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। একবার সুলাইমান আলাইহিস সালাম তার সৈন্যবাহিনী নিয়ে কোথাও যাচ্ছেন, তো 3 মাইল দূর থেকে তিনি শুনলেন যে একটি পিঁপড়া বলছে ইয়া আইয়ুন নামলু দুখুলু মাসাকিনাকুম, যে হে পিঁপড়ারা তোমরা তোমাদের সুড়ঙ্গে ঢুকে যাও, তোমরা তোমাদের ছিদ্রে প্রবেশ করো, কেননা সুলাইমান আলী সালাতাম এবং তার বাহিনীরা আসছে, তারা না জেনে হয়তোবা তোমাদেরকে পিষ্ট করে না বসে। তো সুলাইমান আলী সালাতাম 3 মাইল দূর থেকে ওই পিঁপড়ার কথা শুনে ফেললেন, আর তিনি মুচকি হাসছিলেন। সবাই জিজ্ঞেস করলো যে হুজুর আপনি মুচকি হাসছেন কেন, বলছে 3 মাইল দূরে এই পিঁপড়ার যে রানী আছে সে পিঁপড়াগুলোকে বলছে যে তোমরা তোমাদের ছিদ্রে প্রবেশ করো, সুলাইমান আলী সালাতামের সৈন্যবাহিনীরা না জেনে যেন পিষ্ট করে না বসে। তো সুলাইমান আলী সালাতাম ওই ছিদ্রের আগেই তিনি কী করলেন, পাড়াও করলেন, সেখানে অপেক্ষা করলেন, যখন সব পিঁপড়াগুলো ভিতরে প্রবেশ করে গেল তারপর তিনি সেখানে সেখান থেকে রওনা হলেন। আচ্ছা মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ একটু চিন্তা করে দেখুন তো, যে 3 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজ শুনে নেওয়া, এটা এত সহজ ব্যাপার? আমরা যদি পিঁপড়াকে উঠিয়ে আমরা যদি নিজেদের কানে রাখি, পিঁপড়া কথা বললে তো আমরা শুনতে পারবো না, বুঝতে পারবো না। আচ্ছা যদি কোনো আওয়াজও করে তারপরে তো আমরা বুঝতে পারবো না। কিন্তু আল্লাহ তাআলা নবীকে কেমন পাওয়ার দিয়েছেন যে 3 মাইল দূর থেকে পিঁপড়ার আওয়াজও শুনতেছেন এবং পিঁপড়া কী বলছে সেটাও তিনি বুঝতেছেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারিমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহান নামলু উদখুলু মাসাকিনাকুম, ওই পিঁপড়ার কথাকে উল্লেখ করে দিলেন যে হে পিঁপড়ারা তোমরা তোমাদের ছিদ্রে প্রবেশ করো। তোমাদের চ্যানেল দর্শকবৃন্দ, আজ এই পর্যন্ত, আগামী অনুষ্ঠানে আবার একটা নতুন বিষয় নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।